সিংহদেব আছেন, সেইখানে তাকে দর্শন করে নৃত্য কীর্তন করে তারপরে জগন্নাথ দর্শন করতে এবং মুক্তি মণ্ডপের কাছে যিনি সিংহদেব আছেন তাকেও দর্শন এবং সেখানে নৃত্য কীর্তন করতেন। মন্দিরের মধ্যে তিন জায়গায় নৃসিংহদেব আছে আর মন্দিরের ভেতরে উঁচু একটু সিঁড়ি দিয়ে এক পাশে আছে। এই তিন স্থানে তিনি নৃসিংহদেবকে দর্শন করে নৃত্য কীর্তন করে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। তিনি যখন গুন্ডিচা মন্দির মার্জনে যেতেন, গুন্ডিচা মন্দির মার্জন করে বেরিয়ে এসে তিনি সিংহ মন্দির আসেন, সেখানে গিয়ে তিনি কিছুক্ষণ নৃত্য কীর্তন করে তারপর ইন্দ্রের জন্য সরোবরে গিয়ে স্নান করতেন। এই শ্রীমন মহাপ্রভুই আমাদের উপায় দেখিয়েছেন, এছাড়া আমাদের আর এই পথে টিকে থাকা এবং এই পথেতে বাধা বিঘ্ন অতিক্রম করে অগ্রসর হওয়া মহাপ্রভুদের নৃসিংহদেব ছাড়া হবে তাকে সতর্ক দেখ। তাই তিনি প্রভু স্বয়ং মহাপ্রভু নৃসিংহ পুরাণে দুইটি মন্ত্র সর্বদা উল্লেখ করেছেন, কি মহাপ্রভুর শ্রী মুখনিঃসৃত তবে নৃসিংহ পুরাণে বর্ণিত নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদায়িনে হিরণ্য কশিপুর পক্ষ শিলাটঙ্ক নখাদয়ে। হিরণ্য কশিপুর পক্ষ দেশ রূপ শিলাখণ্ডের ছেদ নখাদি এবং যিনি শ্রী প্রহ্লাদের আহ্লাদদায়ক সেই নরসিংহ রূপী আপনাকে নমস্কার। আর একটি মন্ত্র তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, নিজমুখে উচ্চারণ করে ইতো নৃসিংহ পরম নৃসিংহ যত যত জানি তত নৃসিংহ ওই নৃসিংহ হৃদয়ে নৃসিংহ আমার এদিকে নৃসিংহদেব ওদিকে নৃসিংহদেব যেখানে যেখানে যাই সেইখানে নৃসিংহ বাহিরে নৃসিংহদেব হৃদয় নৃসিংহদেব এবং বিদ সেই আদি পুরুষ শ্রী নৃসিংহদেবের আমি মহাপ্রভু স্বয়ং ভগবান স্বয়ং কৃষ্ণ কিন্তু আজ কৃষ্ণ ভজন শিক্ষা দিচ্ছে। কৃষ্ণ ভজন শিক্ষা দিতে গিয়ে তিনি বলছেন কৃষ্ণ ভজন বড় কঠিন, বড় বাধা, এ বাধা দূরীকরণের আর কোন উপায় নাই নৃসিংহদেবের স্মরণ গ্রহণ। তাই তিনি নিজে নৃসিংহদেবকে উপাসনা করে স্মরণ গ্রহণ করে আমাদের সকলকে শিক্ষা দিলেন। সেই নৃসিংহদেবের আবির্ভাব থেকে আজকের দিন শুধু নয় সব দিনই সব সময় যাত্রা পথে এদিকে নৃসিংহকে দর্শন করব, ওদিকে করব, সকল দিকে নৃসিংহদেব আছেন এইটা দর্শন করব, অন্তরে নৃসিংহদেবকে দর্শন করব, বাইরে নৃসিংহদেবকে দর্শন করব। এইভাবে যদি নৃসিংহদেব সব দিক থেকে সৎপদভাবে আমাকে রক্ষা করে আমার বিনাশ করবে সেই নৃসিংহদেবের স্মরণ গ্রহণ করতে শ্রীধর স্বামী তিনি শ্রীমৎ ভাগবতের ভাবার্থ দীপিকা নামে একটি টিকা করেছেন ভাগবতের টিকা শ্রীধর স্বামী। তিনি সেই টিকার প্রারম্ভে মঙ্গলাচরণে সর্বপ্রথমে এই বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেবের বন্দনা করেছেন। কি বলে বাদ আমার হৃদয়ে সম্বিত সেই নৃসিংহদেবকে আমি ঘটনা করি। এই জন্য আমার এই তোমার ভক্তি বিনোদ ঠাকুর মায়াপুরে যে নৃসিংহদেবের পূজা স্থাপন করেছেন প্রতিষ্ঠা করে সেই নৃসিংহদেবের পক্ষে এই লোকটি বিলাস করছেন এই মূর্তি করে। এই জন্য এখানে দৃশ্য লক্ষ্মীর দৃশ্য সরস্বতী যার বদল মন্ডলে অবস্থিতা, লক্ষ্মী যার মক্ষস্থলে, হৃদয় যার সঙ্গে তিনি স্বয়ং নৃসিংহ তার আমি আরাধনা করি। আরাধনা করতে সম্বৎসরে আর কিছু কষ্ট নাই, কিন্তু এই আবির্ভাবটিতে একটু কষ্ট। কেন? এই দিন আবির্ভাব কাল পর্যন্ত নিরম্ব থাকে, নির্জলা উপবাস করি। আমরা তো উপবাসের নাম শুনলেই ভয় পাই, কিন্তু উপবাস তো করতেই হবে। ভয় পাই যদিও, তাহলে বিয়ের উপবাসটা তো করি। তবে হয়তো বলবেন চাপা খেয়ে হয়, আজকে লাখেও হতে পারে, এখন তো সবই অন্যরকম। এই জন্য যদি আমাদের ভগবত আরাধনা করতে হয়, মহাপ্রভুর পথে চলতে হয়, তাহলে ভক্তি পথের বিঘ্ন বিনাশকারী এবং ভক্তি পথের সিদ্ধি প্রদাতা এই নৃসিংহদেবকে ভজন করছি। তার বৎসরে একটা দিন আবির্ভাব হলেই বা নির্জল উপবাস চর্চালা হয়ে তো কত উপবাস হয়, একদিনই কি আর মরে যাবে? তবে খুব বৃদ্ধ হলো, অসুস্থ হলো, সে কথা সকল যতক্ষণ পারা যায় করাই দরকার। মহাপ্রভুর বিধান দিয়ে আর শুধু উপবাস করলে তো হবে না, উপবাস করে নৃসিংহদেবের কথা স্মরণ করতে হবে। নৃসিংহদেব আমাদের ভক্তিপথের বিঘ্ন বিনাশ করবেন, ভক্তিপথের সিদ্ধি দেবেন, কোথায় কিভাবে কোন ভক্তকে বিঘ্ন দূরীকরণ করে সিদ্ধি দান করেছেন, সেটা আজকের দিনেতে আমাদের স্মরণ করা দরকার। এই নৃসিংহদেবের কথা আমরা যখনই স্মরণ করব, তখনই প্রহ্লাদ মহারাজের কথা এসে যে কোনো ভগবান আবির্ভাব ভক্তকে কেন্দ্র, ভক্তকে বাদ দিয়ে কোন ভগবত আবির্ভাব হয় না। এখানেও এই প্রহ্লাদ মহারাজকে কেন্দ্র করে তার জন্যই এই নৃসিংহদেবের আবির্ভাব। সেই দেখো দেশে নৃসিংহ প্রহ্লাদ মহারাজের ভক্তিপথে সর্বপ্রথম বিঘ্ন দায়ক হয়েছিলেন তার বাবা, তার পিতা হিরণ্যকশিপু অনেক রকমের বিঘ্ন দিয়েছেন, এরকম বিঘ্ন দিতে পারে পিতা হয়ে পুত্রকে কেউ কখনো শোনেন। যুধিষ্ঠির মহারাজ যখন নারদের কাছে শুনলেন, তখন দেবর্ষী নারদকে বললেন, প্রভু তারপরে পুত্রকে এইরকম মরণে প্রতিষ্ঠিত করলেন, এমন ব্যবস্থা করলেন যাতে প্রত্যেকটিতে মরণ হয়, কি করেছিল প্রহ্লাদ? তখন নারদ প্রহ্লাদ চরিত্রে বলেছেন ভগবতের সত্য আর কোন দোষ ছিল না, সব দিকে ভালো, প্রহ্লাদ পিতাকেও ভক্তি করতেন, গুরুজনকেও ভক্তি করতেন, সকলকেই তিনি মান্য করতেন, ভক্তি করতেন, আর খুব সব স্বভাবে। তবে অপরাধের মধ্যে প্রহ্লাদ বললেন, আমি হরি ভজন তুই হরিভজন করবি, হরি আমার বিরোধী, আমাদের সমস্ত অসুরকুলের বিরোধী, অসুর বিনাশ করাই প্রিয়রীর কার্য। তুই সেই অসুর কুলে এমন পবিত্র মহান কুলে জন্মগ্রহণ করে সেই অসুর বিনাশকারী শ্রীহরির ভজনা করবি, এই কক্ষণী কক্ষণেই হতে পারে, আমি দেবই না করতে। এখন ওই হিরণ্যকশিপুর মত স্বভাব বিশিষ্ট যারা, তারা হরি ভজন করতে দিতে চায়। অনেক রকম যাতনা দিয়েছিলেন, কিন্তু সমস্ত বিঘ্ন হনুমান মহারাজ উত্তীর্ণ হয়েছিলেন এই নৃসিংহদেবে। এই যে মহাপ্রভু আমাদের দেখিয়েছিলেন, দেখো কত বড় বড় বিঘ্ন, এত বড় বিঘ্ন হয় তো তোমাদের জীবনে না আসতে পারে, আসলেও কোনো ভাবনা নেই নৃসিংহদেবকে। আবার প্রহ্লাদ মহারাজের কাণ্ড ছিল নৃসিংহদেবকে বসিয়ে সিংহাসন করে পুজো করে নয়, অন্তরে অন্তর খালি সরব, যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেন তখন মনে মনে সরব। মহাপ্রভু বললেন এটাও পারবে না, জনক বিপদে পড়বে, যখন হরিভজনী বাধা উপস্থিত হবে একটু মনে নৃসিংহদেবকে স্মরণ করতে পারবে না, ওই নৃসিংহদেব এই বিপদে উদ্ধার করতে আমি তোমার স্মরণ এই কথাটা বলতে পারবে না। মহাপ্রভু এটা শিখালেন কেন তার ভজন পথ বড় বিঘ্ন সবাই বাধা দেবে। হরিভজন করতে আরম্ভ করলে যদি কর্তা করে তো গিন্নিও বাধা দেবে, যদি গিন্নি করে তবে কর্তাও বাধা দেবে, যদি পুত্র করে পিতা বাধা দেবে, যদি পিতা করে তো পুত্র বাধা দেবে। অর্জনের কথা ছিল পাড়া প্রতিবেশী যার সঙ্গে কোন সম্পর্ক নাই কোনো কালে সেও এসে বাধা দেবে, তারপরে তো দেবতা গন্ধ বাধা দেবে। প্রাকৃত জগতে লোক বিপদে পড়ে, প্রাকৃত বিষয়ের লাভের ব্যাপারেও আমি বিঘ্ন আসে, কিন্তু সেই সব বিঘ্ন দূর করবার জন্য প্রাকৃত লোকেরা গণেশ সিদ্ধিদাতা গণেশ আয়, বিশেষ করে দোকানদারগণ একচটিয়া ভাবে এই গণেশের আরাধনা করে, দোকানে দোকানে সব গণেশ দেখে এই যে কারবার বাদ দিয়েছি, এই কারবারে লাভ হতে পারে লোকসান হতে পারে, যাতে লোকসান না হয় লাভ হয় সেটা করবে কে? কারবারের সিদ্ধি হচ্ছে লাভ দেবেন সিদ্ধিদাতা গণেশ আয়, কাপড় কাতায় কাগজের করে সিদ্ধিদাতা গণেশ আয় নো বড় বড় লাভ সিন্দুরে লেখা টাকার খা, আর একটি গণেশ কাহিনী লেখি, যে কোনো শ্রেণীর একজন ব্রাহ্মণ এসে মহাপ্রভু জন্য ঝাঁকে ঝাঁকে লোক দেবতার পূজার দিকে ঘটে, দেবরা কিছুই করতে পারে না। ভগবান গীতায় বলেছেন, ও আমি করি তোমরা বোঝো না। দেবতার মধ্য দিয়ে আমি তোমাদের রক্ষা করি। কাজী ভগবান মানুষ তত্ত্ব বিষ্ণু ব্যতীত কেউ কোনো দেবতার সাহায্য নাই। দলবদার কবিতাতে এটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। এখন সেই ভেতর পার্থিব জগতে পার্থিব ধারা বিদ্যা হয়েছে গণেশের পূজার প্রচলন। কিন্তু আমাদের কথা হচ্ছে সবচেয়ে বড় পার্থিব জগতে ধন থাকলেও কি দেখো, ও থাকলেও তো যাবে। আজ যদি সিন্ধুক ভরে রেখে দিই আর কাল আমি চলে যাই, ওর ধন তো আমার যাবে। সঙ্গে নিয়ে যেতে পারবো না, লোকে কয়েকটা করি অবশ্যই দেয়, সেটি আর নিয়ে যেতে পারে সরকারি করে যায়। কিন্তু একবারে বস্ত্রখানা সেহেতু পুড়ে যাবে, দেহটি সেহেতু পুড়ে যাবে, এমন স্বাদের যে দেহ এও পুড়ে যাবে, স্বামী কিছুই নিতে। এই তো আমার অবস্থা। সুতরাং এখানে দম দম যা কিছু সংগ্রহ করি হাতির পাঁচ তল ফেলে দিয়ে পাঁচবার গ্রহণ করলেন। আমি এসে দেখলাম তুমি তাদেরই মঙ্গল চিন্তা করছো। আমি তোমার দিকের উপর অজনতা অমরত
আমি ছাড়তে পারঙ্গত এবং হিরণ্যাক্ষ বধের পর মাকে এবং ভাইকে সব নিবারণের উপদেশ তারপরে শ্রী মন্দার পদ্মতিকে তপস্যায় বসেছিলেন যাতে অজয় হতে পারে, অজর হতে পারে, অমর হতে পারে, প্রতিপক্ষহীন হতে পারে। এখনকার লোক তো চাইলেও ব্রহ্মাটম্মার কাছে যায় না, এরা অন্যান্য দেশের লোকের সঙ্গে তারা পরামর্শ করে। ওরা যদি কিছু করতে পারে, কেউ বা রাশিয়ার সঙ্গে, কেউ বা আমেরিকার সঙ্গে, কেউ চীনের সঙ্গে, এখন তো ওটা আমাদের একদম করতে পারে। কত লোকে বললাম তারা ঠিক আছে, বিরোধী বটে, তারা অগ্নির তপস্যায় মানছে। হিরণ্যকশিপু বর্তমান ভবিষ্যতে সৃষ্ট কোন প্রাণী হয়েছে, আবৃত বা অনাবৃত কোন স্থান বিপর্যয়ে অথবা আবৃতে কোন অস্ত্রে সবচেয়ে ভূমণ্ডলে বা নবমণ্ডলে নর বা পশু, চেতন বা অচেতন, সুখ বা অসুখ বা মহরবান হইতে নিজ মৃত্যু সম্বন্ধে বৈশূন্যতার পর প্রাপ্ত সোজা কথা অমর পথ দিতে পারবো না, সেই না আপনাদের জানি যতটা নিরাপদ জীবন বিমা করি যায় আপনারা তো লাইফ ইন্স্যুরেন্স জানেন, অক্ষতের জ্ঞানের যতটা নিরাপদ জীবন বিমা করিতে হয় প্রতিবাদ করিয়া বিষ্ণুর অবতার সিদ্ধান্ত ও তাহাদের নবমুদা ভক্তি কথা অরুণ বালক ও বিতান্ত প্রচার করায় নানা ভাবে বিতান দ্বারা ভগবান যে কোন স্থানে জীবের অচিন্ত যে কোন নিত্য অপরাজিত মূর্তিকে আবির্ভূত হইতে পারে যা প্রমাণ করিবার জন্য ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুর পরিকল্পনা রচিত অর্থ নর অর্থ পশুরাজ মূর্তিতে শিবা ও রাত্রির সন্ধিক্রমে হিরণ্যকশিপুর সবার কর্ম হইতে অবতীর্ণ হইয়া কথা বলা শিখেছ, এমন সুন্দর রূপ এই বহির চলে গেলে মারা গেল দিয়ে আমাকে ওই উত্তরকে চাপিয়ে দেবে, ওই অভিমান শিক্ষা দেবে, এইখানকার লোক তুমিও করবে কেন? যেমন ইসলাম সর্বে পড়তে চাপি আমি উন্মত আমার তো এই দুটা অভিমান শিক্ষা দিয়ে আমার প্রতিষ্ঠিত করছে, এ প্রতিষ্ঠিত করবে তোমাকে আমি আছি আমাকে বলে আমি জন্ম ঈশ্বর আমি এই বিষয়ে দিয়ে আমাদের খাওয়াবার যদি কেউ নিয়ে যেতে এই রূপ ভোগ করো, এই রস ভোগ করো, এই তত্ত্ব ভোগ করো, এই স্পর্শ রূপ পূরণ করো, এই তোমার মধ্যে কত বলে চিন্তা করেছিলাম, এই চিন্তায় চিন্তা আমাকে কত দিনে এসে পাওয়া করতে হচ্ছে, চেষ্টা করতে মনে চাই আমি সে সংসারী চিন্তাগুলি সর্বদাই দরদর করে চলছে আমাকে, সেই চিন্তা আমি যাওয়ার মধ্যে দিয়ে যেতে পারছি জন্য আমার যত বন্ধ যত বন্ধুবদ্ধ সেই জীবন চেষ্টা করছি আমি মৃত্যুদেরকে ডাকবো আমাদের মনে রাখতে হবে, তবে আজকে আমরা বলতে পারে যে আমি যখনই দেখি না
আমি তোমাকে
তাই বলে যে দণ্ডাল উৎপন্ন ব্যক্তি হোক
তুমি চাচ্ছিলে যে মৃত্যু জীবন আসছে তোমার জন্য যাচ্ছে। পূজা বলে লোকের নিকট আজকের দিনটি পালনীয় পূজার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কিন্তু এগুলো আমাদের এগুলোর মধ্যে মাধবেন্দ্র পরিবারের কথা প্রতি বছর অন্য দিকে শ্রবণ করা হয়। তুমি মাধবেন্দ্রপুরীর প্রেমেতে প্রসিদ্ধিত হয়ে বৃন্দাবনে গোপাল প্রকট হয়েছিলেন, সেই মাধবেন্দ্র সেই গোপালের এমন ভক্তি তৈরি অন্নকূট হতো। অন্নকূট মানে অন্নের পাহাড়। সেই অনুসারে চর্চা ইত্যাদি সব দেবীদুর্গ সালানি সব উপস্থিত হত। তারপরে তো গোপালদেব একদিন মাধবেন্দ্র প্রশ্ন করলেন, মাধবেন্দ্র আমার গায়ে সাপ যাচ্ছে, বজ্রের সাবিত মূর্তি সেবকেরা মৃত্যু ভয়কে পালিয়ে দুজনই জন্ম পাহাড়ের মধ্যে ছিলেন, অনেক দিন সেই যেন ধর্ম বৃষ্টি করতে করেছিলেন, মাধবেন্দ্রপুরি যেতে বলে মাধবেন্দ্র আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষ, কবে মাধব আসি আমায় করিবে শিবন। ভগবত ভক্তগণ ভগবানের তুলা করেন এটা জানি, তুমি তো আবার এমন ভক্ত আছে ভগবান তার সেবা নেবার জন্য অপেক্ষা করছে। তাই গোপালদেব বললেন, মাধবেন্দ্র বহুদিন তোমার পথ করি নিরীক্ষ, তোমার পথের দিকে তাকিয়ে আছি, কবে মাধব আসি আমায় করিবে সেবন। তাহলে বুঝে মাধবেন্দ্রপুরী কত বড় ভক্ত, তিনি ছিলেন অযাচিত ভক্তি অবলম্বন করে কারোর কাছে কিছু চাইছেন। সেই মাধবেন্দ্রপুরী তখন গ্রামের মধ্যে গিয়ে সকলকে বললেন, তোমাদের গ্রামের ঠাকুর এখানে পড়ে আছে, চলো কোদাল কোদাল নিয়ে কোদাল কোদাল নিয়ে চলো, যে ঠাকুরকে বের করি। লোকেরা কৌতূহলের শিক্ষক হয়ে গেলে ঠাকুর এলে বাড়ি ঠাকুর নিয়ে সেখানে স্থাপন করলেন। সেই সকলকে দেখলাম অন্য কোথাকে আমরা শ্রবণ করি বলে আজকে আর বেশি বলবো না। তবে সেই মাধবেন্দ্র পুরী যেমন চন্দনের কথা গোপাল বললেন, বললে আবার দেখো বললেন তোমাকে দিয়ে আনতে হবে, লোক দিয়ে আনালে হবে না। মাধবেন্দ্র চললেন রমুনায় এসে ওই খুব প্রভাবের কথা শুনে আপনার ওইখানে বিখ্যাত খুব ভোগ হয়, শুধু একটু জানতে পারতাম সাজটা আমি ঠিক তৈরি করে আমার গোপালকে সেরকম খাওয়াচ্ছি। এইরকম মনে মনে গোপালের সেবার চিন্তা করে আবার ভাবলেন, না আমার লোভ হয়ে যাবে, আমার বকুতি হবে, এত বড় ভক্ত এরা আর কাউকে কিছু বলবেন। কিন্তু রমুনাথের গোপীনাথ মাধবেন্দ্রপুরীর উদ্গত ভাব জেনে তার জন্য একখানা ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল, সেই জন্য সেই ঠাকুরের নাম আজও এত দিন তোরা করি না, ক্ষীর চুরি করে রেখে দিয়েছেন। রাত্রিতে পূজারী স্বয়ং স্বয়ং নিয়ে গেছে, তাকে স্বপ্নে আদেশ করতে পূজারী রেখো আমার দরজা খবর এখন এই রাত্রে দরজা খুলব কি ব্যাপার, বললাম আমি এখানে ঠিক চুরি করে রেখেছি, তোমরা আমার মায়া ঘুরতে পারো নাই, তোমরা ওই এগারো খানা কি বারো খানা গুনে নিয়ে গেছে, তোমরা একখানা আমি রেখেছি চুরি করে, তুমি দরজা খুলে দেখো আমার আচরের মধ্যে আমি কি করি, আমার এক ভক্ত তার নাম মাধবেন্দ্রপুর, এই গ্রামের হাটের মধ্যে একটা চাড়ায় বসে তুমি তাকে খুঁজে দ্বার উন্মোচন করে যাবে বলছিল। তিনি জানালেন, মাধবেন্দ্রপুরি তোমার লাগি গোপীনাথ ভিড় করল চুরি। এইভাবে চিৎকার করছে করছিল যে মাধবেন্দ্র কিন্তু ঘাটের মধ্যে এক জায়গায় বসেছিল ঘাটের মধ্যে। তিনি বললেন, আমারই তো নাম মাধবেন্দ্রপুরি। তাকে প্রণাম করে মহাভাগ্যবান আমি গোপীনাথ আপনার জন্য ছুরি চুরি করে রেখেছি, এমন মাত্রা কখনো দেখিলেন আপনি এসে হচ্ছে। তখন মানবেন্দ্র খুব প্রসাদ পাচ্ছেন আর পাচ্ছেন, গোপীনাথ তুমি আমার জন্য খুব চুরি করে রেখে দিলেন। যে পাখি পাচ্ছে তো সে পাত্রগুলো ভেঙে ভেঙে রেখে একাধিক এই মাটির টুকুর একটু মুখে দেবে আর ভাব প্রেম করছে। সেখানকার এই ঘটনা তা বললে তো আমাকে এখন রাত্রি এখান থেকে সরতে হবে, কেননা এ যদি লোক জানাজানি হয়ে যায় সে কালচার আমি যদি শিখতে পারবো না। আমরা কিছুর মধ্যে কিছু না, তাই লোকের কাছে নিজেদের প্রতিষ্ঠা লাভের জন্য কত না কথা বলি। আর মাধবেন্দ্রপুরি প্রতিষ্ঠার ভয় তুমি যায় চলাইয়া লোকে জানবে আমার জন্য গোপীনাথ বুদ্ধি করেছে, তখন তা আমাকে একেবারে সকলে খেতে ধরবে, আমার প্রতিষ্ঠা হয়ে যাবে লোকের কাছে। জগতে বিভিত যে না বাড়ছে তার হয় বিধানী, যে প্রতিষ্ঠা চায় তার হয় না, যে চায় না প্রতিষ্ঠা পর দাদা তার প্রতিষ্ঠা তার পেছনে পেছনে গড়িয়ে চলে। কনকাদিও এইরকম, যারা কনকাদির রোগ সম্বরণ করতে পারে না, কনক কনক করে তাদের কনকের অভাব থাকে, কিন্তু যেসব ভগবান ভক্ত কনকের কোন চিন্তা করে না, ভগবৎসেবার চিন্তা করে। কনক যে করতে তাদের একেবারে গোলাবর্তী হয়ে যায় পরিশ্রম তুমি চন্দন লাগাও, আমার গায়ে চন্দন লাগবে, আমার গায়ে শীতল হবে। তাই করে চন্দনের ব্যবস্থা করলে গরমের সময় শরীরের ব্যবহার করতে যাই হোক। এরকম প্রতি বছর আমরা এই অন্নপুর পর্বেতে চৈতন্য চৈতন্য মিত্রের চেষ্টা মনে করি। এবারে চাই আর এই মাধবেন্দ্রপুরি হলে মহাপ্রভু যে প্রেম কল্প ধরু জগতে এনেছে, সেই প্রেম কল্প ধরু মূল এটা মহাপ্রভু জানিয়ে দিয়েছেন। এই মাধবেন্দ্রপুরি নিষিদ্ধ হচ্ছে অদ্বৈত এবং ঈশ্বরপুরী। আর সেই ঈশ্বরপুরীর সাথে শিষ্য লীলা অভিনয় করেছিলেন মহাপ্রভু। মাধবেন্দ্রপুরীর একটি কথাতে তিনি এই প্রেম কল্পতরুর যে মূল এইটা বুঝিয়েছেন ভগবান মহাপ্রভু। দয়াত্ম নাথ হি মথুরা নাথ হি কদাম লক্ষ্য নবক কাতরম দৈত রাজমতি হল মহাপ্রভুর প্রেমের সর্বশ্রেষ্ঠ কথা। সেই ব্রহ্ম বিজয়ের কথা মহাপ্রভু যেটা বললেন সেই যা মাধবেন্দ্র পুরী শ্রীমুখে প্রথম চিত্রিত হল, সে মথুরা নাথ অর্থাৎ বৃন্দাবন নাথ তুমি এখন গিয়ে মথুরা নাথ হয়েছ।
ভগবত বিরহ বিরহ যে কি দান করিয়েছিলেন তা ভক্ত
মুক্তমাত্রেরই মুক্ত কণ্ঠমালি চালু যাচ্ছে। আমরা প্রত্যেক বিবাহ দিতে এই গানটা মতে হয়, সেটি নরোত্তম ঠাকুরের গতি সমাজ তো গৌরসুন্দরের বিবাহ কাতরে এই বিলাপ দিতে তিনি করেছিলেন। তার মধ্যে শ্রীদাসের কথা হওয়া জ্ঞানীল প্রেমধন করুণা প্রচু হেন প্রমুখ কোথা জেলা আচার্য থাকে এই বলে চেতনায় তিনি ওই গুলাব বিক্রি করেছিলেন। আমরা অবশ্য গুরুবদ্ধ বিবাহ কৃষিতে এই নরোত্তম ঠাকুরের এই কীর্তন করে থাকি। ঐটার মধ্যেই ঠাকুর নরোত্তম আরো দাঁড়িয়েছেন, দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীমান রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম শ্রীদাসাচার্য প্রভু শ্রীরা নরোত্তম ঠাকুর মহাশয় অভিন্ন আত্মা শরীর হইলেও তিনি শ্রী আচার্য প্রভুর ভৃত্য শ্রী রামচন্দ্র কবিরাজের সঙ্গ কামনা করিয়াছেন। শ্রীনাথ আচার্য প্রভুর প্রতি ছিল ঠাকুর মহাশয় কতটা প্রীতি ছিল তা নিহতের যে উপলব্ধি হয়। শ্রী নিত্যানন্দ আত্মজ শ্রী বীরভদ্র প্রভু ছিল শ্রীনাথ আচার্য প্রভুকে যে পত্র লিখিয়াছিলেন নিত্যানন্দ প্রভুর একটিমাত্র সন্তান আর কোন বংশ নাই, কিন্তু এক ছেলে তিনি তো বিয়ে করলেন না আর ছেলে বিয়ে হবে, কিন্তু জগতে নিত্যানন্দ বংশীয় গোষ্ঠানি করে পরিচয় দিয়ে কত যে ভুলছে। আমরা নিত্যানন্দ বংশীয় নিত্যানন্দ বংশীয় বংশে এলো করছে কে নিত্যানন্দের কৃষ্ণের বংশ, নিত্যানন্দের বংশ নয়, নিত্যানন্দের একটু পুত্র বীরবর্তী বলছে বিবাহ করেন না। যাই হোক, সেই বীরবর্তী বলছিল শ্রীনিবাসাচার্য প্রভুকে যে পত্র দিয়েছিলেন তাও যে জানা যায় যে শ্রীনিবাসাচার্য প্রভু শ্রীমান মহাপ্রভুর কৃপা শক্তি, মহাপ্রভুর কৃপা শক্তি যেমন ছিল রূপ গোস্বামী প্রভু শ্রী গৌর সুন্দরের অন্তরঙ্গা শক্তিতে শ্রী ব্রজমন্ডলে গ্রন্থাদি রচনা করিয়া শ্রী মহাপ্রভুর মনোহস্ত স্বামী করিয়াছেন, সদ্রু অপর শক্তি গৌরমন্ডলে বৈষ্ণব সমাজে শ্রী রূপাদি গোস্বামী বদ্ধে গ্রন্থ বিস্তার করিয়াছেন। এই শেষত্ব শ্রী গৌর শক্তি শিব শ্রীনিবাস আচার্য প্রভু কুল শ্রীনিবাস আচার্য স্বয়ং শ্রী মহাপ্রভু শক্তি, অতএব কৃপয়া শক্তিয়া প্রভু শক্তি উপাধি শ্রীমদ রূপগোস্বামী দ্বারা গ্রন্থ প্রকাশিত, অপরায়া শক্তিয়া গৌরমন্ডলে মহাজন সংখ্যি গুরুত্ব গ্রন্থ বিস্তারণ করতু। এই যদি যারা লিখেছিলেন তোমাকে দিয়ে গ্রন্থ বিস্তার করবে মহাপ্রভু করাবেন তোমাকে শ্রীনাথ প্রভু গৌরলীলা ও শ্রী ব্রজলীলার পরিচয় এই কিন্তু শ্রী গৌর ব্রজলীর প্রধান বৈশিষ্ট্য। ভজন করলে যদুরা শিষ্ট হয়ে বস্তুসিদ্ধিতে মধ্যে পরিচর হন তাহলে কৃষ্ণবিদায়িতার প্রবেশ হবে, কিন্তু মহাপ্রভুর আনুগত্য কৃষ্ণ ভজন করলে গৌরলীলায়ও সে আর পরিচর হবে কৃষ্ণলীলায়ও পরিচর হবে। এই দুই লীলার সেবা যারা বোঝেন যাদের ভাগ্য আছে তারা কিন্তু গৌরানুগত্য কৃষ্ণ ভজন করে। ঠাকুরকে পরিত্যাগ করে ওই দেব কৃষ্ণ ভজন করে। নবদ্বীপে অনেক দুর্জন সন্তান আছে, তারা এই মত, তারা মহাপ্রভুকে মানেন না, ভগবান বলে মানেন না, মহাপ্রভু মন্ত্রে উপাসনা হয় এও তারা স্বীকার করে, গৌর মন্ত্রকে উপাসনা করে, কেবল রাধা কৃষ্ণের মন্ত্রে তারা উপাসনা করে থাকেন, এবং তাদের কৃষ্ণবর্গ যারা তারাও তাই পান বলে নবদ্বীপে যারা এই সকল গোষ্ঠান তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে আপনারা গৌর উপাসনা করেন না, গৌসুন্দর তো ভোটে ভজন শিক্ষা দিয়েছেন, গোপীগণের অনুগতা ভক্তি ভজনকে শিক্ষা দিয়েছেন, না আমরা ধৈর্যের ভাবে রাধা কৃষ্ণের ভজন করি, আমরা গৌর আমাদের লাগে না। বলছে অবশ্য কত সুন্দর পরিজন্ম আছে, কেউ কেউ প্রসার উৎসব, কিন্তু এইটাই বললেন শ্রীমাকে করে কিন্তু গৌর লীলা ও শ্রী বজলীলার পরিকর, তিনি শ্রী উপার্গবন ছিল শ্রী গোস্বামী প্রভুর নিজজন, স্বয়ং শিশু ছিল গুরু গোস্বামী প্রভু শ্রীনিবাস আচার্য প্রভুকে মহত্তম বলিয়া সম্বোধন করিয়াছেন। গঙ্গা শ্রী গঙ্গা তটে চাকন্দী নামক গ্রামে শ্রী গঙ্গাধর ভট্টাচার্য নামক এক বৈষ্ণব ব্রাহ্মণ বাস করিতেন, বর্ধমান কাটোয়া রেলপথে দাইহাট স্টেশন হইতে চাকন্দী গ্রামে যাওয়া যায়। শ্রী মহাপ্রভু যখন কাটোয়ায় সন্ন্যাস লীলা বিস্তার করেন সেই সময় শ্রী গঙ্গাধর ভট্টাচার্য শ্রী মহাপ্রভু সন্ন্যাসীরা দর্শন করিয়া মূর্তি হইয়া পড়িয়াছিলেন, তখন শ্রী গঙ্গাধর শ্রী গৌসুন্দরী শ্রী কৃষ্ণচৈতন্য নাম শ্রবণ করিয়া পুনঃপুন ওই নাম কীর্তন করিতে করিতে অশ্রু গঙ্গায় ভাঙিতে থাকেন। শ্রী গঙ্গাধর পরিমণমত্ত হইয়া গঙ্গার তীরে তীরে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য করিয়া সর্বদা আত্মনাদ করেন, গান ভজনাদি ক্রিয়া সমস্ত ভুলিয়া শ্রীচৈতন্য নামে প্রমত্ত হইয়া চাকন্দী গ্রামে প্রত্যাবর্তন করলে সকলে তাকে উন্মত্ত বলিয়া ধারণা করে। লোক তৈর যত জন্মত্ব অন্তর সৃষ্টি সম্পন্ন কেউ কেউ তাকে শ্রী চৈতন্যের বাথরুম বলিয়া তার নাম শ্রী চৈতন্য দাস রাখে, এবং শ্রী চৈতন্যদের কাজে ভালো করিয়া দিলেন সে বলতে পারেন গঙ্গাধর শ্রী